الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
आजकल हम देखते हैं
আজকাল আমরা দেখি যে অন্যায় এবং বর্বরতামূলক আচরণের যত দৃষ্টান্ত বা ঘটনাবলী মুসলমান হওয়ার দাবিদার দেশসমূহে চোখে পড়ে, অন্যান্য দেশে তা দেখা যায় না, বা সেখানে অন্তত পক্ষে এমন ঘটনা এত নগ্নভাবে ঘটে না, বা এত অধিক সংখ্যায় ঘটে না, বা এ ধরনের ঘটনা ঘটলেও সচরাচরের বিরুদ্ধে উন্নত বিশ্বে যা অমুসলিম বিশ্ব সেখানে এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে দেখা যায়। এই অন্যায় বা বর্বর আচরণ সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে হোক বা কোন দল বা ব্যক্তির পক্ষ থেকেই হোক না কেন, সম্প্রতি আমেরিকায় কিছু ঘটনা ঘটেছে, সেখানে এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানানো হয়েছে।
ইসলাম জিতনা প্যার মোহব্বত
ইসলাম যতটা প্রেম প্রীতি এবং ভালোবাসার শিক্ষা দেয় বা নসিহত করে, আজকালকার মুসলমান শাসকরা অনুরূপভাবে ইসলামের নামে যে বিভিন্ন দল বা সংগঠন মাথাচাড়া দিয়েছে, তারা ব্যক্তি স্বার্থে বা শান্তি প্রতিষ্ঠার নামে বা ইসলামের নামে ততটাই জুলুম এবং অত্যাচার করে চলেছে। অর্থাৎ এক কথায় বলা যায়, ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত রাস্তা নিয়েছে, আর আজকাল ইসলামের নামে বা শরীয়ত প্রতিষ্ঠার নামে অগণিত
বন চুকি হ্যাঁ যে
উগ্রপন্থী দল গঠিত হয়েছে, যারা এমন জুলম এবং অন্যায় কাজ করে চলেছে যা দেখে মানুষ সত্যি দিশেহারা হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে ওঠে যে মানুষ এমন কাজ করতে পারে নাকি মানুষ রূপী পশুর চেয়ে হীন কোন সৃষ্টি এমন কাজ করছে। কয়েকদিন পূর্বে পাকিস্তানে জুলম এবং নির্দয় আচরণের এমন একটি ঘটনা আমাদের সামনে এসেছে যা শুধু জুলম বা অন্যায় নয়, বরং পাশবিকতা ও হিংস্রতা এবং রক্তপাতের এক ঘৃণ্য দৃষ্টান্ত ছিল। এমন ঘটনা যা পরে মানুষের লোম শিওরে ওঠে, এমন ঘটনা যা দেখে মানবতা ডুকুরে কেঁদে উঠেছে, প্রত্যেক ব্যক্তি যার মাঝে বা যার হৃদয়ে মানবতার সামান্য স্পন্দন অবশিষ্ট আছে তার বুক ফেটে গেছে এবং ব্যাকুল হয়ে গেছে এমন রক্ত নিয়ে আজ থেকে প্রায় 4.5 বছর পূর্বে আমাদের মসজিদে রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে। এখানকার একটা টেলিভিশন চ্যানেল, খুব সম্ভব বিবিসি, পাকিস্তানে ঘটিত এমন ঘটনাবলীর কথা উল্লেখ করেছে, 5টি এমন ঘৃণ্য ঘটনা গত কয়েক বছরে পাকিস্তানে সংঘটিত হয়েছে। এগুলোর মাঝে আমাদের লাহোরের মসজিদে ঘটিত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যাই হোক, আমাদের সেই দুঃখ বেদনা আমাদের উপরকৃত সেই জুলম এবং অত্যাচারের প্রতি কর্ণপাত করার সরকারের কোনো প্রয়োজন মনে করেনি, আর সহানুভূতি বা সহমর্মিতা প্রকাশও করা হয়নি, আর জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন করেনি। হয়তো মৌলবীদের ভয়ে তারা এই আচরণ করেছে, কিন্তু আমরা আহমদিরাই তো মানবতার প্রতি সত্যিকার সহানুভূতি রাখে, আর মানবতাকে কষ্টে নিমজ্জিত দেখে, কষ্টে নিপতিত দেখে আমরা বেতে ব্যস্ত হয়ে যাই। আর এরা তো আমাদের স্বদেশবাসী, আর হয়তো তাদের সকলেই মুসলমান হওয়ার দাবিদার, যাদের জন্য আমাদের হৃদয়ে দয়া এবং ভালোবাসায় পরিপূর্ণ। পাকিস্তানের ঘটনার কথা বলছি, আমরা এদের জন্য ব্যাকুল। আমাদের, আমি যেভাবে বলেছি, আমাদের ভিতর গভীর সমবেদনা রয়েছে তাদের প্রতি। এদের উপর যে জুলম এবং অত্যাচার হয়েছে তা দেখে আমাদের ব্যতিব্যস্ত এবং উৎকণ্ঠিত হওয়ার ছিলই আর হয়েছে, কেননা আমি যেভাবে বলেছি এরা শুধু পাকিস্তানি নয়, এখানে যারা আছে তাদের অধিকাংশের স্বদেশবাসী নয়, বরং স্বদেশী নয়, বরং তারা মুসলমানও বটে। আর এই ঘটনায় চরম পর্যায়ের পাশবিকতা প্রদর্শন করা হয়েছে। কেননা এই জুলুম নির্যাতনের যারা শিকার হয়েছে তাদের অধিকাংশ ছিল নিষ্পাপ শিশু, পাঁচ ছয় বা সাত বছর বয়স্ক বালকরা ছিল, দশ বারো বা তেরো বছর বয়স্ক বালকরা ছিল, এমন বাচ্চারাও ছিল, শাহাদত বরণকারীদের মাঝে এমন বাচ্চারাও ছিল যাদের বয়স পাঁচ বা ছয় বছর হবে, যারা হয়তো সন্ত্রাস কাকে বলে তা জানতেও না, মুসলমান এবং অমুসলমানদের মাঝে কি পার্থক্য, হয়তো এটিও তারা জানত না, কিন্তু বড় নির্দয় ভাবে তাদেরকে তাদের প্রাণ হরণ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে স্বীয় মাগফিরাত এবং করুণা চাদরে স্থান দিন, এবং তাদের পিতামাতাকে ধৈর্য এবং মনোবল দান করুন। এ সকল শিশুদের নির্যাতনের লক্ষ্যে পরিণত করার কারণ হল পাকিস্তানে এই তথাকথিত শরীয়ত প্রবর্তনকারীরা সেনাবাহিনীর কাছ থেকে এভাবে প্রতিশোধ নিয়েছে। এটি কোন ইসলাম, এটি কোন শরীয়তের কথা তারা বলছে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধের সময় মুসলিমদের মহিলা এবং শিশুদের উপর তরবারি উঠানো থেকে কঠোরভাবে বারণ করেছেন। এক ইহুদি শিশুকে হত্যা করার পর সাহাবিকে তিনি জিজ্ঞেস করেছেন, যুদ্ধ চলাকালে সাহাবি বলেন, দেখে আল্লাহ রসুল, ইহুদির সন্তান ভুলবশত যদি মারাও যায় তাহলে অসুবিধা কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে কি মানুষের নিষ্পাপ শিশু সন্তান ছিল না? তো এই হল মানদণ্ড। পবিত্রতা প্রতিষ্ঠার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে আমরা দেখতে পাই, এই হল মহানবী ইসলামের জীবন আদর্শ। ইসলামের নামে যারা জুলম এবং অন্যায় করছে এটি হলো তাদের আচরণ যা আমরা এখন দেখছি। যাই হোক, আমি যেভাবে বলেছি যে নৃশংস আচরণের কারণে সকল মানুষই দুঃখ ব্যক্ত, দুঃখ প্রকাশ করেছে, সে মুসলমান হোক বা অমুসলিম। এখানে দুদিন পূর্বে চার্চ অফ ইংল্যান্ড তাদের প্রথম মহিলা বিশপ নিযুক্ত করেছে, তার পদায়নের অনুষ্ঠান চলছিল। তিনি তারাও তাদের এই অনুষ্ঠানের পূর্বে এই ঘটনা সম্পর্কে গভীর দুঃখ ব্যক্ত করেছে, এক মিনিট নীরবতা পালন করেছে, নিজস্ব ভঙ্গিতে তারা দোয়া করেছে। যাই হোক, বলার উদ্দেশ্য হল প্রতিটি মানব, প্রতিটি মানুষ এই ঘটনায় দুঃখ ভারাক্রান্ত হয়েছে, রং ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু এই সকল মুসলমান নামধারীরা বড় গর্বের সাথে ঘোষণা করে যে হ্যাঁ, আমরা নই বরং তিন চারটি সংগঠন সম্মিলিত ভাবে এই জুলম করেছে, আর এটি নিয়ে আদৌ তাদের কোনো অনুশোচনা নেই। আমরা দেখছি যে সামান্য তুচ্ছ মানবিকতা এবং ভদ্রতা যার মাঝে আছে এমন মানুষ দুঃখ ব্যক্ত করেছে। আর আমি যেভাবে বলেছি, আহমদীদের হৃদয়ে মানবতার জন্য ব্যথা এবং বেদনা, বেদনার কোনো সীমা নেই। আমরা মানবিক সহানুভূতি, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য সবসময় প্রস্তুত। সামান্য ঘটনা ঘটলে আমাদের মন গলে যায়। অনেক পত্র আমি পেয়েছি যারা লিখেছে যে এই ঘটনার ফলে সারাদিন আমরা ছটফট করেছি, সারাদিন কষ্টের ভিতর কেটেছে। আর এটি একান্ত সত্য কথা। আমার সারাদিন আমার হৃদয়ের উপরের গভীর প্রভাব ছিল। আর এই অবস্থা যখন হয় তখন অত্যাচারীদের নিশ্চিহ্ন হওয়ার জন্য হৃদয় থেকে দোয়া উদ্ভূত হয়। আল্লাহ তাআলা এই সকল হতভাগা এবং পাষাণদের হাত থেকে দেশকে মুক্ত করুন, বরং সকল ইসলামী বিশ্বকে খোদা তাআলা পাক এবং পবিত্র করুন এমন লোকদের হাত থেকে। এই সকল ঘটনাগুলি দেখে আহমদীদের উপর জুলম এবং অত্যাচারের যে ক্ষত তাও সতেজ হয়ে যায়। কিন্তু এ সকল নিষ্পাপ শিশুদের জন্য অনেক কষ্ট হয় আমার। আল্লাহ তাআলা সেই সকল বাচ্চাদের ধৈর্য দিন, মনোবল দিন, তাদের প্রতি করুণা করুন, তাদের তত্ত্বাবধান করুন যাদের পিতা মাতা হারিয়ে গেছে বা যারা এতিম হয়ে গেছে। আমি যেভাবে বলেছি, এই উগ্রতা, এই জুলম এবং অত্যাচারের ঘটনা প্রায় সকল মুসলমান হওয়ার দাবিদার দেশের সমস্যা। এটি এক পাকিস্তানের বিষয় নয়, ইরাক, সিরিয়া, লিবিয়া সব দেশে জুলম এবং অত্যাচার চলছে। আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো এইসব অন্যায় করা হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সিরিয়াতেই সরকারি এবং সুন্নিদের মাঝে সংঘর্ষের ফলশ্রুতিতে এক রিপোর্ট অনুসারে 130,000 মতো মানুষ নিহত হয়েছে, যাদের মাঝে 6,600 ছিল শিশু, এক তৃতীয়াংশ তাদের ছিল বেসামরিক নাগরিক। আইসিসের হাতে সহস্র সহস্র মানুষ মারা গেছে, শত শত মহিলা এবং মেয়েদের এজন্য হত্যা করা হয়েছে সারিবদ্ধ করে যে তারা এদের সাথে বিয়ে করতে অস্বীকার করেছে। বরং কোন কোন মাধ্যম অনুসারে জুলম এবং মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এসব কিছু দেখে ইসলামের বাস্তবতা যা যে বোঝে তার মাথা ঘুরে যায় যে ইসলামের নামে কি হচ্ছে এসব। এসব দেখে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায় যে কোন ইসলামী শিক্ষার নামে এসব কিছু হচ্ছে। এসব কিছু কি সে খোদার নামে হচ্ছে যিনি রহমান, যিনি দয়ালু, যিনি রউফুর রহিম, যিনি এত দয়ালু, এত কৃপালু যে মানুষ তা ভাবতেও পারে না, সে রসুলের নামে এই জুলম এবং অত্যাচার হচ্ছে যাকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন আখ্যায়িত করেছেন। সেই শরীয়তের নামে এই জুলম এবং অন্যায় হচ্ছে যাতে আল্লাহ তাআলা শত্রুর সাথেও সুবিচার এবং ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون হে যারা ইমানে নেছো আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ় সচেতনতার সাথে ন্যায় বিচারের সপক্ষে সাক্ষী হিসাবে দণ্ডায়মান হোক, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে অবিচারে প্রবৃত্ত না করে, সুবিচার করে। এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী বিষয়। খোদাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তার সম্পর্কে সবিশেষ অবহিত যা তোমরা করো বা যা তোমরা করছো। এই আয়াতে আল্লাহ তাআলা ইনসাফের মাপকাঠি বর্ণনা করছেন, ইনসাফের মানদণ্ডকে বা মাপকাঠিতে উন্নীত করছেন মোমেনের জন্য। যে এটি না, যদি এটি না থাকে তাহলে ঈমান নেই। কোন জাতির শত্রুতাও যেন ইনসাফকে পদদলিত করতে যেন তোমাদের প্ররোচিত না করে। ইনসাফ বা ন্যায় পরণতার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করো যার মাধ্যমে ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা পৃথিবীর সামনে ফুটে উঠবে। তোমাদের সুবিচার এবং নেকি ও পুণ্যের ক্ষেত্রে তোমাদের আচরণ ইসলামী শিক্ষার সত্যতার যেন সাক্ষী হয়ে যায়। কেউ যেন আঙ্গুলি ইঙ্গিত করতে না পারে ইসলামী শিক্ষার প্রতি। হাই মুসলমান হওয়ার দাবিদাররা যদি আত্মবিশ্লেষণ করত যে এদের আচার আচরণ কি অমুসলিমদের ইসলামী শিক্ষার প্রতি আকৃষ্ট করছে, এদের আচার ব্যবহার স্বজনদেরকেও ইসলামী শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে। যে সকল শিশুরা তাদের সাথীদের জুলম এবং বর্বরতার লক্ষ্যে পরিণত হতে দেখেছে, তারা কি এদেরকে কখনো মুসলমান ভাববে? যদি মুসলমান মনে করে তাহলে তাদের হৃদয়ে প্রশ্ন উঠবে যে এটি কি ইসলাম যা আমাদের গ্রহণ করতে হবে? অতএব এরা শুধু বাহ্যিক অর্থেই খুন করছে না বা জুলম ও অত্যাচার করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে, ইসলাম থেকে দূরে ঠেলে দিচ্ছে। হায় নামধারী মুসলমান আলেম যারা জিহাদ এবং ফেরকাবাজির নামে এ সকল উগ্রপন্থী কট্টরপন্থী দল সৃষ্টি করেছে, নিজেদের সঠিক লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সত্যিকার ইসলাম তুলে ধরত। আর এ সকল কট্টরপন্থী দলগুলোর সামনে বা কট্টরপন্থী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্য সত্যিকার ইসলামের শিক্ষা তুলে ধরত। আর এটি তখনই সম্ভব যদি যোগ ইমামকে মানা হয় আর আর প্রকৃত ইসলামের উপর নিজেরা অপ্রতিষ্ঠিত হয় আর অন্যদেরকেও প্রতিষ্ঠিত করে, কেবল তবে এটি সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ নিষ্ঠাবান প্রেমিক এ সকল মৌলবীদেরকে আত্মসংশোধনের প্রতি আহ্বান করতে গিয়ে এক জায়গায় লেখেন যে যদি মুসলমান মৌলবী ঐক্যবদ্ধ ভাবে এই কথার উপর জোর দেয় যে তারা বন্য মুসলমানদের হৃদয় থেকে এই ভ্রান্তি বের করে দেবে, অর্থাৎ উগ্রতা এবং জেহাদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি যদি বের করে দেয়, তাহলে নিঃসন্দেহে জাতির প্রতি জাতির উপর অনেক বড় এক অনুগ্রহ হবে। শুধু এটি না, বরং তাদের মাধ্যমে ইসলামের সৌন্দর্য অর্থাৎ যে মূল থেকে ইসলামের সৌন্দর্য উচ্চারিত হচ্ছে তা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। সেই সকল ঘৃণা যা ভুলবশত ধর্মের বিরোধীরা ইসলাম সম্পর্কে হৃদয়ে লালন করে তা দূরীভূত হবে। তো এই হলো হযরত মসীহ মওউদের হৃদয়ের বেদনা ইসলামের চিত্তাকর্ষক শিক্ষা প্রচারের জন্য। আর গায়ের আহমদী মৌলবীদের কাছে তিনি অ্যাপিল করেছেন যে আল্লাহর খাতিরে আল্লাহর ওয়াস্তে উগ্রতার যে ধ্যান ধারণা আপনাদের মাথায় আছে তা বের করো এবং ভালোবাসা এবং প্রেম প্রীতির শিক্ষা হৃদয়ে স্থান দাও। কিন্তু এই কথা শোনার জন্য এই নামধারী মৌলবীরা প্রস্তুত নয়। এখন ইসলামী শিক্ষার পবিত্রতা প্রতিষ্ঠিত করার পরিবর্তে এদের উদ্দেশ্য হল রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা। আমি যতটা দেখেছি যে এই ঘটনার পর আলেমদের পক্ষ থেকে প্রতিবাদ বা দুঃখ বেদনা জোরালোভাবে ব্যক্ত করা হয়নি। হয়তো আজ জুমার সময় কেউ করে থাকবে। আল্লাহ তারা আল্লাহর নির্দেশ তাদের সবসময় স্মরণ রাখা উচিত, যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত যা তোমরা করো। আল্লাহ তারা সকল বিষয়ের খবর রাখেন, তো এই খবর রাখা শুধু খবরের জন্য নয়, বরং মানুষের প্রতিটি কর্ম তার ভাগ্যের সিদ্ধান্ত করে থাকে। অত্যাচারী অবশ্যই নিজের অশুভ পরিণতির সম্মুখীন হয়, অর্থাৎ যদি নিজের পরিণাম এবং পরিণতি নিশ্চিত করতে হয়, আল্লাহ তাআলা যা বলছেন তা মানতে হবে, অর্থাৎ শত্রুর সাথেও সুবিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আর কালেমা পাঠকারীদের সম্পর্কে তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে রহমাহু বাইনাহুম, পরস্পরের প্রতি তারা দয়াদ্র চিত্ত, কিন্তু এখানে দয়াদ্র হওয়া তো দূরের কথা, এরা স্বজনদের সাথেও শত্রুর চেয়ে বেশি ঘৃণ্য ব্যবহার করে, যার দৃষ্টান্ত আমরা অহরহ দেখছি। 1 লক্ষ, 1.5 লক্ষ বা 2 লক্ষ মানুষ যে শুধু এক দেশে হত্যা করা হয়েছে, স্বজনদের সাথেই এদের এই ব্যবহার তারা করছে, বা স্কুলে যে বাচ্চাদের শহীদ করেছে, এটি চরম নৃশংস ব্যবহার। এরা কি মনে করে এই জুলম, এই যে অত্যাচার তারা করেছে বা এরা যে করে, এর জন্য তারা আদৌ জিজ্ঞাসিত হবে না, শাস্তি পাবে না? না, মোটেই নয়, এটি কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান মাইয়াক্তুল ইয়াক্তুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا مَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا যে জেনে শুনে বিনা কারণে কোন মুমিনকে হত্যা করে, তার পরিণাম হবে জাহান্নাম। সে দীর্ঘকাল তাতে পড়ে থাকবে। আবার আল্লাহ আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হয়েছেন, তাকে অভিশপ্ত করেছেন, আর অনেক বড় শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আরো বলেন যে ওয়ালা তাকুলু লিমান আলকা, মুমিনকে ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিন, ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, যে তোমাকে সালাম করে এই কথা বলো না যে তুমি, তাকে এটি বলো না যে তুমি মুমিন নও। ভাইচারে কা অতএব ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্বের এক পবিত্রতা রয়েছে, ভ্রাতৃত্ববোধের এক পবিত্রতা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কেউ যদি এই পবিত্রতাকে পদদলিত করে আর কালেমা পাঠকারীকে হত্যা করে, তাহলে অবশ্যই তার ঠিকানা হবে জাহান্নাম। আর এটি আল্লাহ তাআলাই বলছেন, আর সে খোদার অভিশাপের শিকার হবে এবং স্থায়ীভাবে অভিশপ্ত হবে। যারা আত্মঘাতী বোমা হামলা করে বা অন্যের সাথে মোকাবেলায় মারা যায় আর মনে করে যে আমরা জীবন বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি, ভ্রান্ত শিক্ষা যা তারা তাদের আলেমেরা তাদেরকে দিয়েছে, সেই শিক্ষার কারণে এরা আত্মঘাতী বোমা হামলা করে মারা যায়। তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনকে হত্যা করে কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না, বরং আল্লাহর অভিশাপের শিকার হচ্ছ এবং স্থায়ী জাহান্নাম হবে তোমাদের ঠিকানা। আর মোমেন হওয়ার জন্য বলা হয়েছে যে কেউ যদি শান্তির বা সালাম করে থাকে, তোমাকে শান্তির বার্তা দিয়ে থাকে, তাহলে তাকে হত্যা করার তোমাদের কোনো অধিকার নেই। এখন কেউ আমাদের বলুক যে এই নিষ্পাপ শিশুদের কি দোষ ছিল, এই নিরীহ শিশুদের কি দোষ ছিল, তারা সমাজের উত্তম অংশ হওয়ার জন্য, দেশের মূলধন হিসাবে শান্তির বিস্তারের জন্য তারা জ্ঞান অর্জন করছিল। এই উদ্দেশ্যে জ্ঞান অর্জনের জন্য তারা স্কুলে এসে থাকবে। আশ্চর্য হতে হয় এ সকল নামধারী আলেমদের কথা শুনে, যারা উগ্রতার শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা এত সুন্দর হওয়া সত্ত্বেও এদের এমন সব কথা শুনেই স্বল্প জ্ঞানী এবং অজ্ঞরা প্রভাবিত হয়, আর সে এরপর সে সকল কাজ করে তারা, যার ফলশ্রুতিতে পাশবিকতা ছাড়া আর কোনো কিছুই প্রমাণিত হয় না। আর এর পরিণতি কি তা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন, অর্থাৎ তা হবে জাহান্নাম। কিন্তু এরা জাহান্নামকে হয়তো রূপকথার কোন কাহিনী মনে করে বা আল্লাহর কথা এদের ইমানইনি। আল্লাহ তাআলা এসব সতর্ক, আল্লাহর এমন সতর্ক বাণী সত্ত্বেও এদের উপর কোন প্রভাব পড়ে না, এরা পরস্পরকে শিরচ্ছেদ করে চলেছে। যদি পরকালে পূর্ণ ঈমান না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর অবস্থা সম্পর্কেই তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কি অবস্থা হবে। ভাই বা ভ্রাতৃত্বের পবিত্রতাকে যদি পদদলিত করো, তাহলে এখানেও তোমরা শাস্তি পাবে। পৃথিবীতে তোমাদের জাগতিক স্বার্থ তাও তোমাদের হস্তগত হবে না। যেই বস্তু জগতের স্বার্থে তোমরা এসব কিছু করছো, তাও লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু লা তানাযাউ ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো, এবং পরস্পর বিবাদ বিসম্বাদে লিপ্ত হবে না, নতুবা তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতাপ লোপ পাবে। ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব আজকে মুসলমানদের এই অবস্থা দেখে খোদার এই কথা 100% এদের ক্ষেত্রে পূর্ণ হতে দেখা যাচ্ছে। মুসলমানদের শক্তি লোপ পেয়েছে এই পারস্পরিক যুদ্ধ বিগ্রহের কারণে, নিজেদের মাঝে অগণিত কট্টরপন্থী উগ্রপন্থী দল সৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পাশ্চাত্যের বিভিন্ন শক্তির কাছে এরা হাত পাতে নিঃসন্দেহে। মুসলিম দেশগুলোর নিজস্ব একটি সংগঠন আছে, কিন্তু এর কোনো গুরুত্বই নেই, না এদের মাঝে ঐক্য আছে, যার ফলশ্রুতিতে দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আর অমুসলিম বিশ্বের সামনে এদের কোনো গুরুত্ব নেই, এদের বাগডোর পরাশক্তির হাতে কোন দেশের প্রেসিডেন্ট, এই সকল মুসলমান দেশগুলোর কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এমনকি সেনা প্রধানও কোন পাশ্চাত্যের কোন দেশে এসে এখানকার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলে, তখন এটা যদি এদের কিছুটা মূল্য দেয় বা গুরুত্ব দেয়, তাহলে এরা মনে করে যে সারা পৃথিবীর সম্পদ এদের হস্তগত হয়ে গেছে, আল্লাহর জন্য হৃদয়ে কোনো স্থান নেই, এটি তারা ভুলে গেছে। আর সেটিকে ছেড়ে দিয়ে ভুলে গিয়ে বস্তুবাদীদের প্রতি এরা আকৃষ্ট হয়, এটিকেই এরা নিজেদের জীবন এবং অস্তিত্বের নিশ্চয়তার কারণ মনে করে। সুতরাং কোন কোন কথা আমি উল্লেখ করব যা মুসলমান দেশগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটা অন্যায় হয়, একটা জুলম হয়, কয়েকজন মানুষ হইচই করে, মানুষের উপরে প্রভাব দেখা যায়, কিন্তু জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আবার এই সকল জালেম এবং অত্যাচারীদের হাতের ক্রীড়নক সাজে। তাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা মানুষ মানবে না, যতক্ষণ শত্রুর সাথেও আচরণের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক সালামকারীকে শান্তির নিশ্চয়তা দেবে না, যতক্ষণ ভ্রাতৃত্ববোধের মানদণ্ড প্রতিষ্ঠা করবে না, যতদিন সরকার প্রজাদের প্রতি যত্নবান হবে না, যতদিন প্রজা সরকারের আনুগত্য করবে না, যতদিন খোদাফিদের হৃদয়ে সৃষ্টি হবে না, ততদিন এমন নৃশংস ঘটনা ঘটতেই থাকবে। হ্যাঁ, এই কথাগুলো যদি আমাদের নেতৃবৃন্দ এবং নামধারী আলেম ও জনসাধারণ বুঝত, মুসলমান উম্মতের কষ্ট আমাদেরকেও কষ্টের মুখে ঠেলে দেয়, কেননা এরা আমাদের প্রিয় মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত হয়। যোগিমা আমাদেরকে আমাদের মনিব এবং নেতার প্রতি যারা আরোপিত হয় তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আমাদেরকে তিনি এটি বলেছেন যে হে আমার হৃদয়ে, তুমি এদের প্রতি যত্নবান হও, এদের খেয়াল রাখো, কেননা এরা আমার প্রিয় মনিবের আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি রাখে। আমাদের সাথে যদি অন্যায় ব্যবহার করে তাহলে আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে দোয়া করি, প্রতিশোধ নেই না যে আল্লাহ এদের হৃদয়কে পরিষ্কার করুন, আর তারা যেন এই সত্যকে বুঝতে এবং অনুধাবন করতে পারে যে উম্মতে মুসলিমার জন্য প্রকৃত সহানুভূতি এবং ভালোবাসা একমাত্র আহমদরাই নিজেদের হৃদয়ে লালন করে। সহানুভূতি এবং শুভকামনার আবেগ এবং প্রেরণা আর চেতনা যেভাবে বলেছি আমাদের মাঝে সৃষ্টি করেছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম, তিনি ইসলামী শিক্ষা অনুসারে সহানুভূতির এই যে আবেগ, এই যে প্রেরণা আপন পর সবার জন্য হৃদয়ে লালনের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন যে মোমেন এবং মুসলমানদের জন্য কোমলতা এবং স্নেহের আর নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে, এটি সবসময় দৃষ্টিগোচর রাখবে। তিনি আরো বলবেন যে প্রত্যেক ব্যক্তির প্রতিদিন আত্ম অবস্থান ক্ষতি রেখা উচিত, যে সে কতটা এসব বিষয়ে যত্নবান আর কতটা ভাইদের সাথে সহানুভূতি এবং সুন্দর ব্যবহার করে। তিনি বলেন সকল নবীর আগমনের একই উদ্দেশ্য, আর তা হলো আল্লাহর সত্যিকার এবং প্রকৃত ভালোবাসা প্রতিষ্ঠা করা, আর মানব জাতি এবং ভাইয়ের অধিকার এবং ভাইকে ভালোবাসার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য নিজের মাঝে সৃষ্টি করা। যতদিন এই সকল বৈশিষ্ট্য সৃষ্টি না হবে সবকিছু প্রথা সর্বস্ব থেকে যাবে। তিনি আরো বলেন তার বান্দাদের প্রতি সদয় হও, কথা বা কাজে কোনো ভাবে তাদের উপর অন্যায় করবে না, সৃষ্টির কল্যাণের চেষ্টা করো, কারো সামনে অহংকার করবে না, অধীনস্থ হলেও কাউকে গালি দেবে না, কেউ গালি দিলেও দীনতা নমনীয়তা এবং শুভ কামনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ হও, যেন গৃহীত হোক। তিনি বলেন খোদা কি চান তোমাদের কাছে, এটি চান যে সমগ্র মানব জাতির সাথে তোমরা সুবিচার করো, এর চেয়ে বড় বিষয় হলো তার সাথে পূর্ণ করো যে কখনো তোমার সাথে কোনো নেক ব্যবহার করেনি, আরো বড় বিষয় হবে আল্লাহ সৃষ্টির প্রতি এমন সহানুভূতি প্রদর্শন করো যেন তুমি তাদের মায়ের পেটের ভাই বা যেভাবে মা সন্তানদের সাথে ব্যবহার করে থাকেন। পুণ্যের চূড়ান্ত রূপ হলো নেক কর্মের সহজাত আবেগ এবং প্রেরণা যা মা করে থাকেন। অতএব সহানুভূতি প্রদর্শনের এমন মানে যদি আমরা উপনীত হই বা সহানুভূতির এমন মান অর্জনের শিক্ষা যা আমরা পেয়েছি যদি এর উপর আমরা প্রতিষ্ঠিত হই, কেবল তবেই মানুষ অন্যের বেদনা অনুভব করতে পারে, আর আমরা মানব জাতির জন্য আল্লাহ তাআলার ফজলে আমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মানব জাতির জন্য এমন আবেগ এবং প্রেরণায় সমৃদ্ধ আর এক আহমদের এমনই হওয়া উচিত। সাধারণ মানুষের জন্য যেখানে এ ধরনের আবেগ এবং প্রেরণায় আমরা সমৃদ্ধ হব। সেখানে মুসলমানদের জন্য এর চেয়ে বেশি আন্তরিক ভালোবাসা এবং ভালোবাসার প্রেরণায় আমরা সমৃদ্ধ হব। কোন মুসলমানের উপর যেই জুলম অত্যাচারী হোক না কেন, আমরা তা অনুভব করি। পাকিস্তানে যে জুলম হয়েছে, যে অন্যায় হয়েছে, নিঃসন্দেহে এটি আমাদের জন্য অসাধারণ কষ্টের কারণ। আর মুসলমান বিশ্বে যার পক্ষ থেকে জুলম হোক না কেন, আমাদের জন্য তা কষ্টের কারণ। আর এই কষ্ট আরো বেড়ে যায় যখন আমরা পৃথিবীকে উদাত্ত আহ্বানের সাথে বলে যে আল্লাহ তাআলা এই জুলম এবং অন্যায়ের অবসানের জন্য সেই প্রতিশ্রুতি অনুসারে মসীহ মউদকে পাঠিয়েছেন, যিনি যুদ্ধ এবং উগ্রতার অবসান ঘটিয়ে প্রেম এবং ভালোবাসার বিস্তার করার ছিল। যার তার কথা শোনো যেন পৃথিবীতে ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু আমাদের এই আহ্বান সত্ত্বেও নামধারী আলেমেরা সবচেয়ে বেশি আমাদের শত্রুতা করছে। আর পরিস্থিতি যদি এমন হয় তাহলে ন্যায় বিচার এবং সহানুভূতি আর থাকে না। আর এর ফলে সকল সমাজে ফেতনা এবং নৈরাজ্যই মাথা চাড়া দেয় এবং নিরীহ মানুষই প্রাণ হারায়। আর এটি হচ্ছে হায় নামধারী মুসলমান আলেম যদি এই কথাটি বুঝত আর উম্মতে মুসলিমাকে ফিরকাবাজি দলাদলের মুখে ঠেলে দিয়ে ধ্বংস করার পরিবর্তে ইসলামের শান্তি প্রেম এবং ভালোবাসার শিক্ষাকে মুসলমানদের মাঝে গ্রথিত এবং প্রথিত করত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ কথাই বলেছেন। আর মুসলিমদের হৃদয়ে এই যে ভ্রান্ত ধারণা রয়েছে, অর্থাৎ ইসলাম নাউজুবিল্লাহ তরবারির ধর্ম এবং যুদ্ধাংদেহী ধর্ম, এই ধারণা যারা মুসলিমদের মাথা থেকে বের করে দেওয়ার কারণ হোক, আল্লাহ করুন তারা যেন বিবেক বুদ্ধি ফিরে পায়। পাকিস্তান এবং মুসলিম বিশ্বের জন্য অনেক দোয়া করুন। আল্লাহ তাআলা এসব দেশে শান্তি প্রতিষ্ঠা করুন। আর সরকার এবং সাধারণ মানুষ যেন প্রকৃত ইসলামী মূল্যবোধ কাকে বলে তা বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদের এর মহান দৃষ্টান্ত স্থাপনের তৌফিক দান করুন। সিরিয়া, ইরাক, লিবিয়া ইত্যাদি দেশে বিরাজমান এমন পরিস্থিতির কারণে বা সকল দেশগুলোর সম্মুখীন, সেখানে আহমদের আহমদি হওয়ার কারণে অনেক কষ্টের মাঝে রয়েছে, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের সমস্যা থেকে মুক্তি দেন। অনেকের অবস্থা বড় শোচনীয়, তারা খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। উভয় পক্ষ আহমদিদের বিরোধী, কোন সাহায্য এমন পরিস্থিতিতে পৌঁছানো যায় না। আল্লাহ তাআলা ফজল করুন এবং কৃপা করুন। আর অচিরেই এদেরকে এই কষ্টদায়ক পরিস্থিতি থেকে নিষ্কৃতি দেন। নামাজের পর আমি গায়েবানা জানাজাও পড়াবো। একটি জানাজা হলো আমাদের এক শহীদ ভাইয়ের, মুবারক বাজওয়া সাহেব, পিতার নাম হলো আমির আহমদ বাজওয়া, চক 312 জেলা টোবাটেক সিং, তাকে শহীদ করা হয়েছে। নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2009 সনের 26 অক্টোবর কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে তার খামার বাড়ি থেকে অপহরণ করে, তার সম্পর্কে আজ পর্যন্ত জানা যায়নি। কয়েকদিন পূর্বে গুজরাটের একটি অঞ্চল থেকে কিছু সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তারা বলেছে আমরা কথওয়ালার মুবারক বাজওয়াকে রসুল অবমাননাকারী আখ্যা দিয়ে গুজরাটের ভেম্বার নালায় গর্ত করে সেখানে আমরা কবর দিয়ে দিয়েছি। এরা এখন সবাই ফতোয়াবাজও হয়ে গেছে। মুবারক আহমদ সাহেবের বংশে আহমদীয় দাসে তার দাদা পীর মোহাম্মদ সাহেবের মাধ্যমে জামাতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। অত্যন্ত দিনদার শহীদ মরহুম জন্মগত আহমদী ছেলে শহীদ মরহুম 1953 সনে জন্মগ্রহণ করেন। প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করেছেন, এরপর কৃষি কাজ করতেন। শহীদ মরহুম অত্যন্ত ইমানদার, নেক ভদ্র মানুষ মিশুক ব্যক্তি হচ্ছেন তার পিতা আমির আহমদ বাজওয়া সাহেব, ভাই হলেন রশিদ আহমদ বাজওয়া সাহেব। উভয় একের পর এক কথওয়ালার জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। এক পুত্রের নাম হল জহুর আহমদ, এখন মজলিসের কায়েদ হিসাবে খেদমতের তৌফিক পাচ্ছেন। তার স্ত্রী শাহেদ বেগম সাহেবা ছাড়াও চার ছেলে জহুর আহমদ, মনসুর আহমদ, নসির আহমদ এবং আতিক আহমদ তিনি রেখে গেছেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে দুই ভাই এবং এক বোনও তিনি রেখে গেছেন। ঘটনার বিস্তারিত বিবরণ হল মুবারক আহমদ বাজওয়া সাহেব এবং তার ও আহমদী কর্মচারীর নাম হল স্কান্দার মাহমুদ, বয়স 14 বছর। তাদের কেউ 27 অক্টোবর 2009 সনে কিছু মানুষ তাদের দুজনকে অপহরণ করে। অর্থাৎ আজ থেকে 5 বছর পূর্বে খামার বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারী দুটো কারে এসেছে। কয়েকদিন পর অপহরণকারীরা উল্লেখিত গায়ের আহমদীকে একটি মোবাইল দিয়ে ছেড়ে দেয়। এরপরে মোবাইলের নাম্বারে মুক্তিপণের জন্য যোগাযোগ করে 2 কোটি রুপিয়া দাবি করে। এক পর্যায়ে তা কমিয়ে 10 লক্ষ রুপিয়া দাবি করে। অপহরণকারীদের শর্ত ছিল অঙ্ক কোহাট বা পারাচনার পৌঁছাতে হবে। এরপর অপহরণকারীদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এখন টোবা টেক্সিং এর আমির সাহেব সংবাদ দিয়েছেন যে ডিপিও, জেলার ডিপিও তার ভাই আজিজ আহমদ বাজওয়া সাহেবকে ডেকে বলেছেন, তোমার ভাই সম্পর্কে ডিপিওর কাছে কিছু তথ্য আছে, তার সাথে সাক্ষাৎ করো। তিনি সেখানে যান। গুজরাটের ডিপিওর সাথে সাক্ষাৎ হয়। ডিপিও গুজরাট তাকে জানিয়েছেন যে তারিখে তালেবান পাকিস্তানের আফজল ফৌজি গ্রুপ, এদের মাঝে অনেক গ্রুপ আছে, দল আছে, আফজল ফৌজি গ্রুপের কিছু লোক ধরা পড়েছে, যাদের মধ্য থেকে ওয়াজেদ নামে এক ব্যক্তি মুবারক আহমদ বাজওয়া সাহেবকে অপহরণের পর ছুরি দিয়ে জবাই করে লাশ চাপা দেওয়ার কথা স্বীকার করেছে। আজিজ আহমদ বাজওয়া সাহেব এবং অন্যান্যরা যখন উল্লেখিত ব্যক্তি ওয়াজেদ এর সাথে সাক্ষাৎ করেন, সে কথা স্বীকার করে। তাকে প্রশ্ন করা হয় যে কোন স্থানীয় মানুষ সাথে ছিল কিনা। সেই অপরাধী বলে যে পাশের গ্রামের আহমদ নামে এক ব্যক্তিও সাথে ছিল, যে বলেছে মুবারক আহমদ বাজওয়া সাহেব রসুল অবমাননাকারী। এই ব্যক্তি ছিল পূর্বে খ্রিস্টান, এরপর মুসলমান হয় এবং তালেবান আন্দোলনে যোগ দেন। তার পিতা বাজওয়া পরিবারের কর্মচারীও ছিল। আরো বলেছে আমরা অপহরণ করেছি তাকে কোটলি গ্রামের মসজিদের বেসমেন্টে তাকে শিকলাবদ্ধ করে রাখি। একদিন আমরা তাকে ঈশা নামাজের পর যেভাবে বলা হয়েছে ঘরে ছুরি চালিয়ে টুকরো টুকরো করে গর্তে পুঁতে ফেলি। পুলিশের কর্মকর্তা উল্লেখিত অপরাধীকে জিজ্ঞেস করেছে যে এমনটি কেন করেছ। সে বলে যে আমাদের কমান্ডারের নির্দেশ হলো যে এই ব্যক্তি রসুলের অবমাননাকারী, তাই তাকে হত্যা করো, আর তার নির্দেশ মানা আমাদের জন্য আবশ্যক ছিল। যারা বাচ্চাদেরকে হত্যা করেছে কোন অপরাধে করেছিল? তো এটিও তালেবানদেরই কাজ। আল্লাহ তাআলা মরহুম শহীদের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তিনি ধৈর্য দিন। যাই হোক, জানা গেছে পূর্বে শুধু অপহরণের সংবাদ ছিল। দ্বিতীয় জানাজা হবে শ্রদ্ধা আমিনা ওসাফ সাহেবার, তিনি কাবাবীরের অধিবাসিনী। 12 ডিসেম্বর 2014 সনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মগত আহমদি তিনি। তার পিতা জনাব ওসাফ সাহেব হেফার প্রাথমিক আহমদীদের একজন ছিলেন। কাবাবের লাজনা এমএলআর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসাবে খেদমতের তৌফিক পেয়েছেন। ইবাদত গুজার, দোয়াকারিণী, অতিথি পরায়ণ এবং আর্থিক কোরবানিতে অভ্যস্ত ছিলেন। এক নিষ্ঠাবতী এবং পুণ্যবতী এক মহিলা ছিলেন। দাওয়াত তাবলীগে আগমনকারী মেহমানদের আতিথেয়তার বিশেষ ব্যবস্থা নিতেন তিনি। মহিলাদের খুব সুন্দরভাবে তবলিগ করতেন, মুবাল্লিগদের পরিবার পরিজনের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। কাবাবের মাসে মাহমুদের নির্মাণের কাজ চলছিল, এর জন্য তিনি অনেক বড় অঙ্ক চাঁদা হিসাবে দেন। নির্মাণ কাজ চলাকালে নির্মাণ কর্মীদের আতিথ্যতার ব্যবস্থা করেন, জামাতের খলিফাদের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন, রীতিমতো খুতবা শুনতেন এমটিএতে যা এখানে প্রচারিত হয়, অন্যদেরকেও খুতবার সারাংশ শোনাতেন, প্রতিটি নির্দেশ আন্তরিকভাবে মানার জন্য প্রস্তুত থাকতেন। অনেক ছেলে মেয়েদের কোরআন পাঠ করা শিখিয়েছেন কাবাবের। সকল আহমদের সাথে গভীর ভালোবাসা ও স্নেহের সম্পর্ক ছিল, উমরা করার সৌভাগ্য লাভ করেছেন তিনি। কাদিয়ান যাওয়ার গভীর বাসনা ছিল, ইচ্ছা ছিল মুসলিমদের কবরে গিয়ে দোয়া করার। আল্লাহ তাআলা তার এই বাসনা পূর্ণ করেছেন, বরং একবার নয় তিনবার কাদিয়ানের জলসা চালানায় অংশগ্রহণের তার সুযোগ হয়েছে। কাবিরের আমির জনাব শরীফ ওদা এবং এমটিএর ডাইরেক্টর মনির ওদার তিনি খালা ছিলেন। মনির ওদা সাহেব লেখেন যে খালা আমিনা সারা জীবন ইসলাম এবং আহমদিয়তের সেবায় কাটিয়েছেন, তিনি নিজ সন্তানের মতো আমাদের লালন পালন করেছেন। আমার পিতা মাতা যখন কাজের জন্য ঘর থেকে বাইরে যেতেন, তিনি আমাদের দেখাশোনা করতেন, যথাসময় নামাজ পড়ার অভ্যাস তিনি আমাদের মাঝে সৃষ্টি করেছেন। জামাতের প্রাথমিক ওসিয়তকারীদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। কাপড় সেলাইয়ের কাজ করতেন, সীমিত সাধ্য সত্ত্বেও কারো কাছ থেকে সাহায্য নিতেন না, বরং বংশের বাচ্চাদের পড়ালেখায় সাহায্য করেছেন। সমস্যার সময় মানুষের কাজে আসতেন। তিনি বিয়ে করেননি, তার বিয়ে হয়নি। জায়ের আহমদী বিভিন্ন পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসত, কিন্তু তিনি অস্বীকার করেন, বলেন যে আমি আহমদী আর আহমদীয়দের উপর প্রতিষ্ঠিত থাকেন, জীবনে বিয়ে করেননি। মনে দাদা সাহেব লেখেন যে মৃত্যুর সময় আমি তার পাশেই ছিলাম, তার শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন তার সকল ধন সম্পদ যেন জামাতের হাতে তুলে দেয়া হয়। সেখানকার মুবাল্লিগ ইনচার্জ তার স্ত্রী বুশরা শাম সাহেবা বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি তার গভীর ভালোবাসা ছিল। ইনি লেখেন যে একদিন আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, এক ঢোক ওষুধ খান, আমি তাকে বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ঢোক খাওয়া পছন্দ করতেন, এটি শুনে তাৎক্ষণিক ভাবে আরো এক ঢোক নেন, প্রথমে অস্বীকার করছিলেন। তৃতীয় গায়বানা জানাজা হবে জনাব ইব্রাহিম আব্দুর রহমান বুখারী সাহেবের, ইনি মিশরের অধিবাসী। 2014 সনের 13 ডিসেম্বর 63 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যৌবনে 18 বছর বয়সে 1972 সনে বয়াত করার সুযোগ পান। তখন জামাত আহমদিয়া মিশরের প্রেসিডেন্ট ছিলেন জনাব মাহমুদ বাসুনি সাহেব। মরহুম তিন খলিফার যোগ পেয়েছেন জনাব মোহাম্মদ বেশনি সাহেব, মোস্তফা সাহেব এবং হেলমি শাফি সাহেবের মতো নিবেদিত প্রাণ মানুষের হাতে আধ্যাত্মিকভাবে কল্যাণমণ্ডিত হয়েছেন। বয়সের পর তার ঘরের সদস্যদের পক্ষে যৌনতাচার সত্ত্বেও নিষ্ঠা আন্তরিকতার সাথে প্রতিষ্ঠিত ছিলেন। এমনকি তাকে এটি ধমকিও দেওয়া হয় যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর থাকবে না। একইভাবে তার কাজে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো, তার কাজ অব্যাহত রাখার জন্য এক পারমিটের প্রয়োজন হতো, আহমদীয়ত গ্রহণের কারণে অনেক দেরিতে ইস্যু করা হতো, যার ফলে মনস্তাত্ত্বিক জটিলতা ছাড়াও তার কাজও গভীরভাবে প্রভাবিত হতো। বিভিন্ন বাহানায় তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু তিনি কখনো দুর্বলতা দেখাননি। এ কারণে আর্থিক অসচ্ছলতা দেখা দিত, কিন্তু তা সত্ত্বেও তিনি রীতিমতো চাঁদা দিতেন, সৎকা ইত্যাদি আদায় করতেন। বিয়ের পর তার স্ত্রী ও তার তাবলীগ এবং আদর্শ দেখে বয়াত করেন। 1988 সনে পরিবারের সাথে নাইজেরিয়া যান, সেখানে জামাত স্কুলে আড়াই বছর ভাষা শিক্ষক হিসাবে তিনি আরবি ভাষা শিখিয়েছেন, রীতিমতো নামাজ পড়তেন, রীতিমতো চাঁদা দিতেন, আর অসুস্থতা সত্ত্বেও সেই দিনগুলোতে রীতিমতো জুমার জন্য মসজিদে আসতেন। এখানেও এসেছেন বেশ কয়েকবার। আল্লাহ তাআলার ফজলে অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন, খেলাফতের সাথে তার সম্পর্ক ছিল দৃঢ়। স্ত্রী ছাড়া এক মেয়ে মরিয়াম এবং স্নেহের আহমদ মাহমুদ এবং মোহাম্মদ তিন সন্তান রেখে গেছেন। তারা সকলেই জন্মগত আহমদি। মেয়ের বিয়ে হয়েছে আমেরিকায়। ছেলে আহমদ এবং মাহমুদ যুক্তরাজ্যে বসবাস করছেন। ছোট ছেলে মায়ের সাথে রয়েছেন মিশরে। আল্লাহ তালা তাদের সবার পদমর্যাদা উন্নত করুন, মাগফিরাত করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং দৃঢ়তা দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله